ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে। হেফাজতে ইসলাম ও কতিপয় বাম সংগঠন আগাগোড়া এই সফরে বিরোধিতা করে আসছিল। শুক্রবার বাইতুল মোকারমে হেফাজত সমর্থকদের সঙ্গে পুলিশ ও শাসক দলের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এর জেরে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে 5 জন মারা যান। হেফাজত দাবি করেছে এসব ঘটনায় 6 জন মারা গেছেন, আহত হয়েছেন 400+। এই গুলির ঘটনার প্রতিবাদে হেফাজত আগামীকাল রোববার সারা দেশে হরতাল ডেকেছে। বিকেলে বিরোধী বিএনপি এক সংবাদ সম্মেলনে পুলিশের গুলিবর্ষণের নিন্দা জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে গুলিবর্ষণের ঘটনা দুর্ভাগ্যজনক। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সরকার বিজিবি তলব করেছে। বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন, রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে বাংলাদেশে ফেসবুক ডাউন রয়েছে। মোদী বিরোধী বিক্ষোভে শনিবার উত্তপ্ত ছিল বাইতুল মোকাররম এলাকা। হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল সফরের প্রথম দিন থেকেই বিক্ষোভ করছে। শনিবার দুপুরে হেফাজত কর্মীরা বাইতুল মোকাররম এলাকায় জমায়েত হন, সেখানে তারা মোদী বিরোধী স্লোগান দেন। নেতারা তখন হুঁশিয়ারি দেন, রোববারের হরতালে বাধা দেওয়া হলে লাগাতার কর্মসূচি ডাক দেওয়া হবে। তারা বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সরকারকে দায় নিতে হবে। শনিবার হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে বলেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। বাবরি মসজিদ ধ্বংসকারী মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধেই ছিল এই আন্দোলন, কিন্তু পুলিশ বিনা উস্কানিতে এই গুলি চালিয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়া শান্ত রয়েছে, 14 জনকে আটক করেছে পুলিশ। অজ্ঞাত 6,500 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে এই স্টেশনে ভাপাতত কোনো ট্রেন যাত্রাবৃত্তি করবে না, রেল কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন। এই স্টেশনে প্রতিদিন 14টি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে থাকে। জাতীয় প্রেসক্লাবের সামনে ভাষণী অনুসারী পরিষদ আয়োজিত মোদী বিরোধী প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ 10 জনকে আটক করেছে। এই সমাবেশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নুরুল হক নূর ও জুনায়েদ সাকি বক্তব্য রাখেন। সিলেটে মোদী বিরোধী বিক্ষোভ থেকে পুলিশ 14 জনকে আটক করেছে। হবিগঞ্জে ছাত্রদল পুলিশ সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় 39 জন মারা গেছেন, গত 3.5 মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এই সময় আক্রান্ত হয়েছেন 3,674 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অপরাহ্নে আনুষ্ঠানিক বৈঠক করেছেন, যখন দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৈঠকের বিষয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, সুন্দরবনের দুই দেশের অংশ উন্নয়নে সহযোগিতা, যুব বিনিময় কর্মসূচি, স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা সহ অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যেটা প্রশ্ন করেন নদী সম্পর্কে, তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটি ভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। আর তাছাড়া বাকি 6টি নদীর সে সম্পর্কে আলোচনা হয়েছে, বলছেন যে এইটার একটা ফ্রেমওয়ার্ক, জেনারেল ফ্রেমওয়ার্ক, একটা কনসেনসাস ডেভেলপ করেছে এবং শীঘ্রই এটা ইট উইল ওয়ার্ক আউট।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে অশুল্ক বাধা দূর করা, তথ্য যোগাযোগে সহায়তা ও দুর্যোগ মোকাবেলা সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথে যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেনের চলাচল এবং কয়েকটি প্রকল্প দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন। এর আগে সকালে নরেন্দ্র মোদী তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের সূচনা করেন মন্দির পরিদর্শন ও উপাসনার মধ্য দিয়ে। প্রথমে তিনি সাতক্ষীরা জেলার শ্যামপুরে যশস্বরী কালী মন্দির পরিদর্শন করেন এবং সেখানে পূজা দেন। পরে তিনি গোপালগঞ্জ জেলায় যান এবং সেখানে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা দেন ও মাতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদী গতকাল শুক্রবার সকালে ঢাকা এসে পৌঁছান। তিনি আজ রাতেই দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার খড়গপুরে একটি নির্বাচনী জনসভায় অভিযোগ করেন, এই রাজ্যে ও অসমে যখন ভোট গ্রহণ চলছে সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশ সফরে গিয়ে সেখানকার এক শ্রেণীর মানুষের কাছে ভোটের প্রচার করছেন। তিনি মনে করিয়ে দেন, 2019 সালে লোকসভায় নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুল নূর তৃণমূলের একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন বলে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাদেশের কাছে প্রতিবাদ জানিয়েছিল এবং নূরের ভিসা বাতিল করে তৎক্ষণাৎ তাকে ভারত ছেড়ে চলে যাওয়ার নোটিশ ধরিয়ে দিয়েছিল। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আজ যখন ভারতের দুটি রাজ্যে ভোট চলছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে সেখানকার বাসিন্দা কিছু মানুষের সহানুভূতি আদায় করতে চাইছেন, যা এখানকার ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে বলে ধরে নেওয়া যায়। নূরের ভিসা যদি এখানকার কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামার জন্য বাতিল হতে পারে, তাহলে প্রধানমন্ত্রী মোদীর ভিসা নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য বাতিল করা হবে না কেন? মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে নালিশ করব, এটা অত্যন্ত অন্যায় এবং আদর্শ নির্বাচন নীতি বিরোধী কাজ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50তম বার্ষিকী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক এবং লেখক জনাব আবেদ খান। জনাব আবেদ খান, আপনাকে স্বাগত।
অনেক ধন্যবাদ।
আমরা জানি যে 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী যে নিপীড়নের সূচনা করেছিল তার মধ্যে সংবাদপত্রগুলো, বেশ কয়েকটি সংবাদপত্র, বিশেষ করে ইতিফাক সংবাদ এবং পিপলস, এই তিনটি সংবাদপত্র একাত্তরে আক্রমণ চালানো হয়েছিল এবং
এতদিন পরে হলেও মনে হয় যেন এটা সেদিন সকালের ব্যাপার। আজকে এই এই সময় এই আমি ধরে নেই যে 25 মার্চ যে অবস্থাটা ছিল আমাদের, আমার তখন রাত্রে ডিউটি, ডিউটিটা হচ্ছে ইত্তেফাকে আমি তখন ডেস্কে করছিলাম এবং আমার উপরে দায়িত্ব পড়েছিল 32 নম্বরের তাজউদ্দিন সাহেব যে সমস্ত নির্দেশাবলী দিচ্ছেন সেগুলো সংগ্রহ করে এগুলো লেখার, ওটা টেলিফোনের মাধ্যমে। তো ওই সময় কিন্তু আসলে গুলি যে জিনিসটা শুরু হয়ে যায়, আমরা চারিদিকে টেলিফোনে পাচ্ছিলাম যে এই ইয়াহিয়া খান চলে গেছে, অমুক ফেল, টক ফেল করেছে কেউ কেউ, অনেকেই ইত্তেফাক অফিস সাধারণত ছিল যে এটা ধরে নেওয়া হতো যে এটা ইয়ের আওয়ামী লীগের মুখপত্র, একই সঙ্গে মুক্তিযুদ্ধের একটা বড় এখানে এটা একটা কেন্দ্র বলে মনে করা হতো, সাধারণভাবেই বিশ্বাস করত, শুধু মানুষ না পাকিস্তান বাহিনীও তাই করত। তো কাজেই আমরা যখন শুরু করি যে খবরগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে যে অমুক জায়গায় প্রতিরোধ হচ্ছে, অমুক জায়গায় রাস্তা বন্ধ করা হচ্ছে, অমুক জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, এগুলো আমরা যখন শুনি আবার একই সঙ্গে শুনি যে অদ্ভুত ভাবে আর্মির কোন মুভমেন্ট শুরু হয়েছে কোথাও কোথাও। আমার যতদূর মনে পড়ে রাত্রি 10:35 তখন ঢাকা বেতার কেন্দ্র, যেটা রেডিও পাকিস্তান, হ্যাঁ, সেই বেতার কেন্দ্রে ওখান থেকে একটা টেলিফোন এলো আমার এখানে, আমার টেলিফোনে, যে আপনারা কি জানেন কিছু যে এইমাত্র এখানে একটা আর্মি কনভয় এসে কিছু রেখে গেছে। তো এইটাই ছিল একমাত্র আমাদের প্রথম যে ঘটনা, যে আমি তখন শঙ্কিত হলাম। তখন আমাদের নিউজ এডিটর ছিলেন সিরাজউদ্দিন হোসেন। তো সিরাজউদ্দিন হোসেন তিনি তো পরে শহীদ হলেন 10 ডিসেম্বর। তো সিরাজউদ্দিন হোসেন তিনি আমাকে বললেন যে তুমি এটা যতদূর সম্ভব যেখানে যেখানে যা যা ঘটনা ঘটছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নোট ডাউন করো এবং এটা আমরা ছাপাবো, তখন ইত্তেফাক পত্রিকাটা বেরোবে, এইটাই হলো কথা, আমরা বের করবো যেভাবেই হোক। কারণ এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে গোলাগুলির একটা আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাত্রি 11:30 পরে প্রচুর হইচই এবং কান্দা কাটি এবং গুলি গোলা এই সমস্ত সব শব্দ শোনা গেল। তারপরে দেখা গেল একটা অগ্নি বলয়ের মধ্যে চলে গেছি আমরা রাত্রি 12 নাগাদ। তখন আমরা কিছু কোনো অবস্থাতেই আর নিশ্চিন্ত হতে পারছিলাম না যে ইত্তেফাক অফিসের ভেতরে কোনো নিরাপত্তা থাকতে পারে। তো আমরা সেইখানে থেকে গেলাম, কোনো অবস্থাতে বাইরে বেরোতে পারিনি। এর মধ্যে ইত্তেফাক অফিসের উপরে তিনবার, প্রথমবারে দুবার ব্রাশ ফায়ার করা হলো, একটা এসে কনভয় এসে ব্রাশ ফায়ার করলো আমাদের ইত্তেফাক অফিসের। ওখানে আমি, সিরাজউদ্দিন হোসেন আর আশাবদ্দুল্লাহ, আমরা তিনজনে বারান্দায় দেখতে গিয়েছিলাম যে কোথায় কি অবস্থা হচ্ছে। সেই মুহূর্তে যখন ব্রাশ ফায়ারটা হয় আমরা কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমাদের ওই অফিসের একটা পিয়ন, সে পিয়ন গুলিবিদ্ধ হয়। তারপরে আমি তাকে শেষ পর্যন্ত যখন কাঁচড়াচ্ছে আমি তখন তাকে কাঁধে করে নিয়ে সামনের গোপীবাগে একটা মসজিদে রেখে আসি। রেখে আমি আবার ফেরত আসি, কারণ আমি যেতে পারছিলাম না, কোথায় যাব। আমি ফেরত এলাম এবং আমার কলিগদের কাছেই চলে এলাম। চলে আসার পরে যেটা হলো যে এরপরে আর আমরা বুঝতে পারলাম যে আমাদের আর এই অফিস থেকে বেরোনোর কোনো উপায় নেই। আর আমাদেরকে বলা হলো ওদিক থেকে এহতেশাম হাজার চৌধুরী দৈনিক পূর্বদেশ, তিনি আমাকে বললেন যে তোমরা পত্রিকা বের করো, আমরা পারলাম না। তখন দৈনিক পাকিস্তানের তোয়াব খান সাহেবের কাছে টেলিফোন করলাম, তিনি বললেন যে আমি তো, আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, আমরা বোধহয় পত্রিকা বার করতে পারবো না। তো এই অবস্থায় আমাদের উপরেই দায়িত্ব পড়লো ইত্তেফাকের, যে ইত্তেফাক কোনো রকমে বার করা হবে। কিন্তু তখন কিন্তু পিপলের কথা আমরা জানি না, তখন সংবাদের খবর আমরা জানি না। তো এটা ঘটনাগুলো ঘটলো রাত্রিবেলায় হঠাৎ করে। আমরা কিছু কিছু খবর পেলাম, বা আগুন জ্বললো যখন চারিদিকে, দেখতে পেলাম যে প্রচণ্ড অগ্নি বলয়ের মধ্যে এবং বস্তিগুলো পুড়ছে, সব কিছু হচ্ছে। সেই অবস্থায় আমরা তখন আর উপরে থাকা নিরাপদ মনে করলাম না, দোতলার মধ্যে ছিল, সেখানে নিরাপদ না মনে করে আমরা সোজা মেশিন রুমের মধ্যে চলে গেলাম। আমরা আমরা মাত্র 7 জন তখন ছিলাম ইত্তেফাকে, আর সবাই চলে গেছিল। তো এই অবস্থায় কিন্তু আমরা ইয়ে করেছি। পরে এটা যখন ইত্তেফাক আক্রান্ত হয় মূলত দুপুরবেলায়, 26 তারিখে দুপুরবেলায়, এবং সেটা একটা ট্যাঙ্ক এলো, ট্যাঙ্ক এসে সেখানে একটা পাউডার ছিটিয়ে দিল এবং পুরো ইত্তেফাক অফিসের সমস্ত জায়গায় সেই পাউডার দিয়ে এটাকে একদম গান পাউডার দিয়ে উড়িয়ে দিল আর কি ইত্তেফাকটা। তখন আমরা কোনো মতে পালিয়ে লাফিয়ে বেঁচে উঠলাম আর বেঁচে গেলাম।
অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা দর্শকদের।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অধিবেশন শুরু করছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছর, 50 বছর পূর্ণ হলো স্বাধীন বাংলাদেশের। এই উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহলে আমরা শুরু করি।
জি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বগুড়া থেকে শামসুল ইসলাম।
আমরা বগুড়ার শামসুল ইসলামের কাছে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই আমাদের শ্রোতা দর্শকদের, যে চলতি সপ্তাহে 22 মার্চ থেকে আমাদের অনুষ্ঠান প্রচার, বেতার অনুষ্ঠান প্রচারের সময় পরিবর্তন করা হয়েছে এবং আমরা দুঃখিত, এটি একেবারে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের নির্দেশেই এই পরিবর্তন এসেছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটেছে, সেই জন্য অনুষ্ঠান নানা জায়গায় নানাভাবে পরিবর্তন করা হয়েছে এবং সেক্ষেত্রে বাংলা বিভাগের এই বেতার অনুষ্ঠানেও পরিবর্তন এসেছে সময়ের। আমরা জানি রাত 12টায় বাংলাদেশ সময় এবং ভারতে রাত 11:30টায় বাংলা অনুষ্ঠান প্রচার অনেককেই হতাশ করছে, আমরা উদ্বিগ্ন, কিন্তু কিছুই করার নেই ভাই। সবাই জানবেন যে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা দুঃখিত, কিন্তু এই পরিবর্তনে বাংলা বিভাগের এই মুহূর্তে কিছু করার নেই। আমাদের অনুষ্ঠান নিয়মিত বেতার অনুষ্ঠান প্রচার করা হবে, বাংলাদেশ সময় রাত 12টা, ভারতীয় সময় রাত 11:30টায়। আর ওয়েবসাইটে আপনারা শুনতে পাবেন পরপরই, সারাদিন ধরেই শুনতে পারেন, ফেসবুকেও দেখতে পারেন। তো তাহলে এবার আমরা শামসুল ইসলামের সাথে কিছু কথা বলে নিই, কেমন? শামসুল ইসলাম, আপনি বগুড়ায় আছেন, বগুড়ায় ঠিক কোন জায়গায় আছেন আপনি?
আপু, বগুড়ার আমি শিবগঞ্জ উপজেলায়, অর্থাৎ মহস্থানের গড়ের পিছনেই আমার বাড়ি।
আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে শুনবো আপনি কবে থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, কেমন লাগছে, অনেক পরিবর্তন ঘটে গেছে, তাই সেই কথাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।
জি আপু, আমি এম শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আটমোড় আওড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব বগুড়া বাংলাদেশ থেকে বলছি। আমি ভয়েস অফ আমেরিকার একজন নিয়মিত শ্রোতা এবং আমার অনুষ্ঠান শোনা শুরু হয় 1988 সাল থেকে। তারপর থেকে আমি আপনাদের অনুষ্ঠান আজও পর্যন্ত শুনে আসতেছি এবং সবচেয়ে ভালো অনুষ্ঠান আমি মনে করি ভয়েস অফ আমেরিকার। বিশেষ করে আমার কাছে সেই মিতালি অনুষ্ঠান, আর বিশেষ করে যেটা শ্রোতাদের মন আকৃষ্ট করেছে সেটা হচ্ছে হ্যালো ওয়াশিংটন। তাছাড়া আপনাদের বিশেষ সংবাদ অতুলনীয় আমি বলে মনে করি। আর পাশাপাশি আর বর্তমান যেটা আমরা এই শ্রোতারা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমরা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা শ্রোতারা অনেক হতাশ হয়েছে, কেননা রাত 12টায় অনুষ্ঠান কিন্তু আমাদের জন্য সত্যি খুব দুঃখনীয় বিষয়। তাই আমি কর্তৃপক্ষ, জি আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ রাখবো আমি দুই বাংলার পক্ষ থেকে, যে আমাদের অনুষ্ঠান যদি তারা মনে করে যে শ্রোতাদের প্রিয় অনুষ্ঠান ভয়েস অফ আমেরিকা সবাই শুনতে পারে, বিশেষ করে আমরা গ্রামে বাস করি, গ্রামের 90% শ্রোতাই, আমাদের দেশে 12টা মানে অনেক রাত,
অনেক গভীর।
এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের দীর্ঘ দাবি থাকবে যে তারা যেন আমাদের ভয়েস অফ আমেরিকা প্রিয় অনুষ্ঠান আগেকার মতো সময়ে নিয়ে আসার চেষ্টা করে।
ধন্যবাদ, আমরাও চেষ্টা করে দেখবো।
জি আপু,
আপনি যে শুনছেন এখন, মানে অনেক তো আধুনিক প্রযুক্তিগত অনেক পরিবর্তন হয়েছে, এখন সোশ্যাল মিডিয়াতে আসছে, ওয়েবসাইটে আপনারা দেখছেন, তো সেই কথাই জানতে চাই কেমন লাগছে।
আসলে আপু, আমরা তো আগের দিনে যে রেডিও শুনতাম, অনেক সময় অনুষ্ঠান শোনা, বিশেষ করে বিভিন্ন সময়ের কারণে শোনা যেত না, এখন কিন্তু এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে যে অনুষ্ঠান রয়েছে, আমরা যে কোনো মুহূর্তে, মনে করি আজকে আপনি রাত 12টায় আপনার ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান, হয়তো আমার পক্ষে সম্ভব না, বাট আমি কিন্তু সেই অনুষ্ঠান বারবার আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পারতেছি, এর জন্য আমরাই সত্যি কৃতজ্ঞ ভয়েস অফ আমেরিকার কাছে।
তাই না?
আপনি যেমনটি বলছেন যে ভালো লাগছে যে যখন সময় পাচ্ছেন তখনই শুনে নিচ্ছেন, আবার অনেক শ্রোতাই একই সঙ্গে তারা বলছেন যে তাদের ভালো লাগছে না, সময় মতো অনুষ্ঠান শুনতে পাচ্ছেন না এবং মিডিয়াম ওয়েভে শুনতে পাচ্ছেন না, এ সমস্ত নানা আসলে ভিন্ন মত থাকতেই পারে।
তবে আসলে আপু, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে যারা প্রকৃতপক্ষে ভয়েস অফ আমেরিকাকে ভালোবাসে তাদের কাছে কিন্তু রাত ১২টা হোক আর ১টা হোক, কিন্তু আমি আজকে রাত ১২টা শুনতে পেলাম না, আমি কিন্তু পরের দিনে যে কোনো মুহূর্তে আমি আমার মোবাইল থেকে আমি আপনাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছি।
চমৎকার কথা বলেছেন, অনেক ধন্যবাদ, চমৎকার কথা বলেছেন। আশা করি আমাদের শ্রোতারাও আপনি যে কথাটি বললেন যে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, সেটা তারা অন্তত যে কদিন আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা আগের সময়ে ফিরে যেতে পারছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন। আসলেই তো আপা ভালোবাসলে সবকিছুই মেনে নেওয়া যায়,
মনে হয় মেনে নেওয়া যায়
আর সবাই না। আমার আপু আমার কাছ থেকে একটা বিশেষভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে শ্রোতাদেরকে ধরে রাখতে গেলে আমাদের আশা কিন্তু এত বড় কিছু না, আমাদের আশা হয়তো আপনারা একটু স্টিকার পাঠালেন বা বছর শেষে একটা ক্যালেন্ডার পাঠালেন, আমাদের জন্য এটা অনেক কিছু। আমরা পোস্ট অফিসে দেখবো যে আজকে আমাদের ভয়েস অফ আমেরিকাতে ক্যালেন্ডার আসলো, এইটুকুই আপু আমাদের আপনাদের কাছে আমাদের এত কিছু আশা নাই, আপনারা একটু মূল্যায়ন করলেন আমাদেরকে। জি
অবশ্যই, কারণ আমরা নিজেরা খুবই সীমিত কিছু পাঠাবার ব্যবস্থা করি, যেমন এবছর ক্যালেন্ডার পাঠিয়েছি কতগুলো বাক্সে করে কয়েকটি ভিওএ ফ্যান ক্লাবের কাছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে কেউই পাননি। আমাদের যারা নিয়মিত শ্রোতা আছেন তারা যারা ফ্যান ক্লাব করেন তাদের কাছ থেকে ব্যক্তিগত ভাবে টেলিফোন করে তাদের পূর্ণ ঠিকানা নিয়ে পাঠানো হয়েছে আমাদের ভিওএ মেল রুম থেকে।
বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সদ্য বড় ভাই আব্দুল্লাহ ভাইকে, উনি আমার কাছে গত বছর দুটা ক্যালেন্ডার দিয়েছিল এবং গত বছর আমার মনে হয় দিনটা মনে নাই কলকাতাতে যে গৌতম ঘোষ আপনাদের সাংবাদিক আছে ওখানে একটা আমাদের ভয়েস অফ আমেরিকা গেলে প্রোগ্রাম করেছিল, সেখানে উনি ভয়েস অফ আমেরিকার টি শার্টটা দিয়েছিল অত্যাধিক সুন্দর, এর জন্য আপনাকে উনি অনেক ধন্যবাদ জানাই আপু।
হ্যাঁ পরমাশ ছিল তো,
জি আমি কলকাতা প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিলাম,
অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যে এবার ব্যক্তিগত ভাবে একটা দুটো ক্যালেন্ডার করে ব্যক্তিগত যাদের নাম ঠিকানা আমাদের কাছে আছে সেইভাবে পাঠাবার, এবং দেখা যাক এই প্যান্ডেমিকের মধ্যে ডাক যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশ বা ভারতে কতটুকু সার্থকভাবে কাজ করছে সময় মতো সেটা আমরা জানি না। তো আশা করছি কারো কাছে পৌঁছে গেলেন আমাদের শ্রোতারা অবশ্যই আমাদের জানাবেন, ইমেল করে যে আমরা পেয়েছি, তো সেটাই আমরা চেষ্টা করবো।
জি আমাদের হাতে খুব বেশি সময় নেই আপনার কাছে, সবশেষে জানতে চাচ্ছি যে আপনি তো লিসনার্স ক্লাব করছেন, এই সময় এই করোনা ভাইরাস চারিদিকে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এই সময় আপনারা কোনো কাজ করছেন কি জনগণকে সচেতন করার জন্য কোনো কিছু কোনো কর্মসূচি নিয়েছেন কি?
অ্যাকচুয়ালি আপা আমাদের যখন করোনাতে এ হয়েছিল তখন আমাদের ক্লাব থেকে আমাদের শ্রোতারা বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করেছিলাম এবং আমি নিজে ১৪ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছি এবং আমার গ্রামে বা আশেপাশে আমরা মোটামুটি ভলেন্টিয়ার ভাবে সৃষ্টি করে, বিশেষ করে আমি যে গ্রামে বাস করি সেখান থেকে আমার প্রায় ২০০ জনের মতো টিকা অলরেডি দিয়ে দিয়েছে তারাই, আমরা এরা সর্বোপর এবং আমাদের নিজের ব্যক্তিগত ভাবে ওয়েবসাইটে আমরা অনলাইনে ফর্ম পূরণ করে দিয়ে তাদেরকে ব্যবস্থা করতেছি আপু।
অনেক অনেক ধন্যবাদ শামসুল ইসলাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজকে কিন্তু আমাদের এখানে শেষ করতে হয় কারণ আজ কয়েকটি চিঠি আমাদের।
না অবশ্যই আপু, আপনাদের আপনি আমাদের শেষ পরম শ্রদ্ধেয় আপু এবং আপনাদের বাংলা বিভাগে আমি দীর্ঘদিনের শ্রোতা এবং আমি মন প্রাণে ভালোবাসি ভয়েস অফ আমেরিকাকে,
এটাই আমাদের পরম পাওয়া। ধন্যবাদ।
জি আপু, জি আপু ধন্যবাদ আপু,
ধন্যবাদ।
তাহলে এবার ঝটপট কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে, তবে শ্রোতাদের যেমন আগেই বললাম সময় পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছি, এবং আরো একটি কথা ক্যালেন্ডারের কথা অনেকেই লিখছে, ক্যালেন্ডার আমরা পাঠাবার ব্যবস্থা করছি সেটাও একটু আগেই জানালাম। আর আমাদের কোন শ্রোতা প্রিয়ঞ্জিৎ কুমার, অজয় কুমার অথবা দেবাশিষ গো যারা নিয়মিত চিঠি লেখেন, হটু দেওয়ান থেকে লিখছেন অজয় কুমার, তারপরে মোখলিসুর রহমান, সবারই অভিযোগ সময় পরিবর্তন নিয়ে আমরা দুঃখিত সেটাই জানাচ্ছি আবার। আর আমাদের দেবাশিষ গো প্রশ্ন করেছিলেন যে আমেরিকায় কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত, কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখানে ৩,০০০এরও বেশি, আর ছোট ছোট অনেক অ্যাসোসিয়েট কলেজ রয়েছে, ২ বছরের পড়ানো হয় সেখান থেকে ডিগ্রি দেওয়া হয় অ্যাসোসিয়েট ডিগ্রি, তো ৩,০০০এর উপরে কলেজ বিশ্ববিদ্যালয় গোটা আমেরিকাতে। তাহেরা
আপা আপনি তো বলেই দিয়েছেন যারা চিঠি লিখেছেন, বিশেষ করে সময়ের ব্যাপারে যারা লিখেছেন যে আমাদের অনুষ্ঠান রাত ১২টায় প্রচারিত হচ্ছে এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের কথাটা আপনি বলে দিয়েছেন। এই চিঠিগুলো আসলে পড়তে চাচ্ছিলাম। আরেকটি চিঠি এসেছে এম আব্দুর রাজ্জাক লিসনার্স ক্লাব থেকে, বগুড়া লিসনার্স ক্লাব থেকে লিখেছেন যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে, তো আমাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। তো আপা আজকে তো সময় নেই, উঠতে হয় আজকে।
বেশ,
শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য, প্রশ্ন আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার বাংলাদেশের স্বাধীনতার 50তম পূর্তিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।
মিতালি রাশোর, আজ তাহলে এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। বিশ্বজনীন জলবায়ু পরিবর্তনের দীর্ঘকালীন প্রভাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। 2015 সালের প্যারিস চুক্তি সেই সঠিক পথে ছিল প্রথম যাত্রা, যেখানে স্বাক্ষরদাতা 200টি দেশকে বিশ্বজনীন উষ্ণতা সীমিত রাখতে, কার্বন নির্গমন কমিয়ে আগেকার শিল্পমাত্রার চাইতে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার আবেদন জানানো হয়। শপথ নেবার পরপরই প্রেসিডেন্ট বাইডেন প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দিতে ব্যবস্থাটি গ্রহণ করেন। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ প্রতিনিধি জন ক্যারি বলেন, প্যারিস একা এই কাজটি করে দেবে না। জন ক্যারি বলেন,
And we're not doing all that we set out to do in Paris. So this is the moment for countries, common sense, governments, people to come together and get the job done.
প্যারিসে আমাদের সকলের যা করার কথা ছিল আমরা তা করছি না, তাই বিবেক সম্পন্ন দেশের জনগণের এটাই সময় একত্রে এগিয়ে আসার এবং কাজটি সম্পন্ন করার। মার্চের শুরুতে প্রেসিডেন্টের বিশেষ দূত জন ক্যারি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিবর্গের সঙ্গে লন্ডন, ব্রাসেলস ও প্যারিসে মিলিত হয়ে জলবায়ু সংকট মোচনে তাদের জোটকে পুনরুজ্জীবিত এবং ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন। তিনটি পক্ষই 2050 সালের মধ্যে শূন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনের এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলবায়ু প্রভাবের সমাধানের প্রতি সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ দূত ক্যারি বলেন, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুদের মতো এত ভালো অংশীদার পাওয়া সম্ভব নয়। জন ক্যারি,
It is important for us to align ourselves now because no one country can resolve this crisis. It will take every country and it will be more than governments. It will take the civic society of our states, unities, our nations, and it will take the private sector.
এক্ষুনি আমাদের জোটবদ্ধ হওয়া প্রয়োজন, কারণ কোন দেশ এককভাবে এই সংকটের সমাধান দিতে পারবে না। এর সমাধান দিতে হবে প্রতিটি দেশের এবং প্রতিটি সরকারের সমন্বয় ঘটিয়ে। এখানে সামিল হবে আমাদের সুশীল সংগঠন, আমাদের সমাজ, আমাদের দেশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত খাত। বিশেষ দূত ক্যারি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অভিযান এক ব্যয় সাপেক্ষ উদ্যোগ, তবে তিনি বলেন বিশুদ্ধ অর্থনীতিতে এর বিনিয়োগ সৃষ্টি করবে, চাকরির সুযোগ এবং তা দেশের অর্থকে বাঁচাবে। তিনি বলেন তার কথায় প্রতিটি একক অর্থনৈতিক বিশ্লেষণে তা স্পষ্ট হয়ে উঠেছে যে জনগণের সাড়া না দেয়াটা হবে বেশি ব্যয় সাপেক্ষ, এবং এটা সেই সর্বোত্তম বৃহত্তরভাবে গড়ার সুযোগ যা আমরা সম্ভবত পেয়েছি শিল্প বিপ্লবের পর। প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত ক্যারি বলেন, তার কথায় অর্থনীতিতে আমাদেরকে সম্পৃক্ত করা হবে অর্থনৈতিক দিক দিয়ে এক অসাধারণ মুহূর্ত, যেখানে আমরা দেখব নতুন নতুন সামগ্রী, নতুন প্রযুক্তি, হতে পারে তা কার্বন গোদামজাতকরণ বা ব্যাটারি সংরক্ষণ, হাইড্রোজেন ফুয়েল বা আরো কত কি। যে সংকট আমরা মোকাবেলা করছি এগুলি তারই সমাধান। জন ক্যারি বলেন তার কথায়, সাধারণ জ্ঞানে আমরা যা বুঝি এটা সেই মুহূর্ত, আমরা পারব। আজ আমাদের সেই প্রযুক্তি রয়েছে, বহুদেশ বিভিন্ন সংস্থা আমাদের যা প্রয়োজন সেই নতুন প্রযুক্তি উদ্ভাবনে আজ নিয়োজিত, আর এটা করা সম্ভব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.